প্রভু লীলা এত আলোচনা করলাম, নিত্যানন্দ প্রভু লীলা না বললে আমার মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্য আমি এরপরে নিত্যানন্দ লীলা কিছু আলোচনা করব। দেবকীনন্দন দাস আগে তিনি চাপাল গোপাল বলে পরিচিত ছিলেন, তিনি ছিলেন শাক্ত। শিবা সঙ্গনে শ্রীমন মহাপ্রভু যখন অন্তরঙ্গ ভক্তদের নিয়ে নিত্য কীর্তন করতেন, তখন এই চাপাল গোপাল ঢুকার চেষ্টা করলে ঢুকতে পারতেন না, সেই জন্য রেগে একদিন কি করেছেন, কালী মায়ের পূজার সামগ্রী, ছাগ মাংস, যা যা মদের বোতল হোক, যা যা লাগে কি সব কিছু, সিঁদুর টিদুর সব ওই শিবাস ঠাকুরের বাড়ির সামনে রেখে দিয়েছে, যাতে লোকেরা বলে শিবাস ঠাকুর আসলে ভিতরে ভিতরে মায়ের পুজো করে। তা শিবাস ঠাকুর সকালে যখন এসেছেন ঘরের বাইরে, দেখেছেন এইরকম নোংরা জিনিস মায়ের পুজোর যা সামগ্রী সেটা দিয়ে রেখেছে, তখন সবাইকে চিৎকার করে করে বলছে, দেখুন হে ভক্তবৃন্দ, হে গ্রামবাসী, আসলে আপনারা আমাকে বড় বৈষ্ণব বলে জানেন, কিন্তু আসলে আমি বৈষ্ণব নয়, দেখুন লুকিয়ে লুকিয়ে আমি কি করি, দেখুন আমার বাড়ির সামনে। সবাই ঘর থেকে বেরোয় এসছে শিবাস ঠাকুরের বাড়ির সামনে, এই অবস্থা দেখে তারা সবাই উপলব্ধি করতে পারলেন আসলে এটা শিবাস ঠাকুরের নয়, অন্য কেউ শিবাস ঠাকুরকে অপদস্থ করার জন্য এরকম করেছে। তখন তারাই গ্রামবাসীরাই লোকজন ডেকে সে জায়গাটা পরিষ্কার করে দিলেন, কিন্তু তার ফলস্বরূপ কি হলো, এই চাপাল গোপালের বৈষ্ণব অপরাধ হলো। বৈষ্ণব অপরাধ এত ডেঞ্জারেস, খুব মহাপ্রভু বলেছেন আমি এই জগতে সবাইকে উদ্ধার করব, শুধু বৈষ্ণব অপরাধী ছাড়া সবাইকে উদ্ধার করব, কিন্তু যারা বৈষ্ণব অপরাধ করে, নিন্দা করে, সমালোচনা করে, বৈষ্ণবের প্রতি খারাপ ব্যবহার করে, তাদেরকে আমি উদ্ধার করব না। তাই চাপাল গোপালের অপরাধ ফলস্বরূপ তার কুষ্ঠ ব্যাধি হয়ে গেল, আর কুষ্ঠ ব্যাধিগ্রস্ত চাপাল গোপাল সে গঙ্গার পাড়ে থাকত, কারণ বাড়ি থেকে তার স্ত্রীও বাড়ি থেকে ঘর থেকে বের করে দিয়েছে। একদিন মহাপ্রভু যখন গঙ্গার ঘাটে থেকে ফিরছেন, রাস্তায় চাপাল গোপাল মহাপ্রভুকে দেখতে পেরেছে, কোন মতে মহাপ্রভুর কাছে এসে পা ধরেছে, প্রভু আমাকে উদ্ধার করুন, এই কুষ্ঠ ব্যাধির যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না, আপনি কৃপা করুন। বলছে এ আর কি হয়েছে, এই জন্মে তো তুই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে কষ্ট পাবি, কোটি জন্ম তোকে নরকের কীটে খাওয়াবো, নরকের কীট দিয়ে তোকে খাওয়াবো কোটি জন্ম ধরে, তোর আর উদ্ধার নেই। মহাপ্রভু উদ্ধার করলেন না, কৃপা করলেন না, যেহেতু বৈষ্ণব। এই চাপাল গোপাল মহাপ্রভু যখন পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে পুরীতে এসেছেন, পুরীতে এসে তিনি তারপরে বৃন্দাবনে যাওয়ার নাম করে যখন বাংলা হয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় ফুলিয়া কুলিয়া কুলিয়াতে তিনি অবস্থান করেছিলেন, যেটা নবদ্বীপ, যেটাকে বলা হয় অপরাধ ভঞ্জন জায়গা, অপরাধ ভঞ্জন শ্রীপাঠ কুলিয়া। সেখানে যখন এসেছিলেন নবদ্বীপে, যারা যারা মহাপ্রভুর চরণে অপরাধ করেছে সবাই এসেছেন, কৃপা পেয়েছেন। এই চাপাল গোপালও এসেছিলেন, চাপাল গোপালও এসে যখন মহাপ্রভুর কাছে এসেছেন, এবার মহাপ্রভু চাপাল গোপালকে বলেছেন উদ্ধারের একটাই উপায়, শিবাস ঠাকুরের চরণে যদি তুই ক্ষমা চাস, সে যদি ক্ষমা করে তাহলে তোর উদ্ধার। তখন চাপাল গোপাল যে শিবাস ঠাকুরের চরণে পড়েন, আর শিবাস ঠাকুর তো বৈষ্ণব, দয়ালু, কৃপালু, ক্ষমা করে দেন আর এইভাবে উদ্ধার পান। পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর কাছে বলেছেন, আমি তো অনেক নিন্দামন্দ করেছি, অপরাধ করেছি, কিভাবে আমি উদ্ধার পেতে পারি? বলছে, যে মুখ দিয়ে তুমি নিন্দামন্দ করেছ সেই মুখে তুমি বৈষ্ণবের গুণগান করো। আর তাই চাপাল গোপালের নূতন নামকরণ হলো দেবকী দা, দেবকী নন্দন দাস, আর তিনি বৈষ্ণবের গুণগান লিখেছেন অনেক, তার ভিতরে একটা হচ্ছে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গ্রহ। তা এভাবে চাপাল গোপাল দেখা গিয়েছে বৈষ্ণব অপরাধের ফলে প্রচুর কষ্ট পেয়েছে। তা আমরা যদি বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা না করি তাহলে কোন এত পরিশ্রম করে সাধন ভজন করে কিছু লাভ নেই। সাধন ভজন করলাম আর বৈষ্ণব অপরাধের ফলে সব এসে জিরোতে আসবে। অনেক সময় আপনারা লুডো খেলা দেখেছেন, সাপের মাথায় পড়লে একদম লেজে আছে না এরকম, হ্যাঁ একটা লুডো আছে যে সাপের একদম প্রায় ফাইনালে উঠে গেছে কিন্তু সাপের মুখে পড়েছে আর একদম এসে লেজ একদম নিচে চলে এসছে। ঠিক সেরকম বৈষ্ণব অপরাধ, এমনি সাধন ভজন অনেক কষ্ট করে অনেক কিছু সঞ্চয় করেছে আর বৈষ্ণব অপরাধ হবে সব এসে জিরোতে এসে ঠেকবে। খুব সাবধান। গৌরাঙ্গ প্রেম সাই মহারাজ একবার বলছিলেন, সমস্ত ভক্তদের জীবনে একটা প্রতিজ্ঞা করা উচিত। কি প্রতিজ্ঞা? আমি বৈষ্ণব অপরাধ করব না, করব না, করব না। অনেক প্রকার বৈষ্ণব অপরাধ আছে, বৈষ্ণব নিন্দা করা, বৈষ্ণবকে আঘাত করা, আবার এও বলা আছে বৈষ্ণবকে দেখে যদি মনে মনে খুশি না হই তাও অপরাধ। বৈষ্ণবকে দেখলে মনে মনে আনন্দিত হওয়া উচিত। একটা আচার্য একটা গাইছেন, বৈষ্ণব দেখি পরিব চরণে হৃদয়ের বন্ধু জানি। বৈষ্ণবকে দেখে মনে করতে হবে আমার সত্যিকারে বন্ধু এসেছে একজন। নিজের জাগতিক বন্ধু আত্মীয় স্বজন আসল বন্ধু নয়, বৈষ্ণবকে দেখেই মনে করতে হবে সত্যিকারে জীবনের আসল বন্ধু। তাই বৈষ্ণব দেখে খুশি হওয়া দরকার, কিন্তু বৈষ্ণব দেখে কেউ যদি খুশি না হয় এই এসেছে ঝামেলা করতে, দুই দিন আমার বাড়িতে ঝামেলা করবে, এখানে থাকবে, ছিলাম আমরা ভালো, এই আসে একটা এক্সট্রা। অথবা বৈষ্ণব এসছে মানে কিছু ভগবানের জন্য ডোনেশন চাইবে, এই এক জায়গায় বলছেন, মহন্তের স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরের ঘর। মহন্তের কাজ হচ্ছে নিজের কাজ নেই তবু পরের ঘরে যায়, কি জন্য?
তাদের উপকার করার জন্য।
কোন অছিলায় যেতে হবে, কখনো ভিক্ষার জন্য যাবে, কখনো হরিনাম প্রচারে যাবে, যে কোনো ভাবে বৈষ্ণবের উপস্থিতি হচ্ছে আমার জীবনের জন্য কল্যাণকারী। ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার নবনে তরণী নৌকা। শঙ্করাচার্য গাইছেন, ক্ষণমিয় ক্ষণিক কাল যদি সাধু সঙ্গের সুযোগ হয় সেটা হচ্ছে ভব নদী পার হয়ে নিয়ে যাওয়ার তরণী স্বরূপ, সেটা হচ্ছে আসল নৌকা, যে নৌকায় আমি ভব নদী পার হতে পারি। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। বৈষ্ণবের চরণ রেণু যদি আমি মস্তকে ভূষণ করব তা যা হইতে অনুভব হয়। অনুভব, অনুভব মানে কি, আমরা অনেক সময় শুনি, মুখস্থ করি, কিন্তু উপলব্ধি হয় না, অনুভব হয় না। আর অনুভবটা হয় বৈষ্ণবের কৃপার প্রভাবে। কেউ অনেক সময় অনেক শাস্ত্র মুখস্থ করতে পারে, অনেক সময় দেখা যায় কোনো কোনো ভক্তকে যে প্রভুরা কিছু বলছে তার আগে বকর বকর শেষ বলতে শুরু করে, সে দেখাতে চায় যে আমি অনেক জানি, আমি এই লীলা জানি। কিন্তু এই জানা আর উপলব্ধি করা আকাশ আর পাতাল পার্থক্য। বৈষ্ণবের কাছে নিজেকে বড় জানি এইটা প্রদর্শন করা অহংকারের নামান্তর। যেটা জানি কিন্তু উপলব্ধি হয়েছে, প্রভুপাদ যখন বলতেন আমি এই দেহ নই, দেখবেন যত লেকচারে বেশিরভাগই লেকচারে একই, বেশিরভাগই ওই কথা, উই আর নট দিস বডি, আমরা এই দেহ নই। একজন জিজ্ঞাসা করছে প্রভুপাদ আপনি একই কথা বেশিরভাগই লেকচারে বলেন, বলছে তোমাদের কি সেটা উপলব্ধি হয়েছে? তাই উপলব্ধিটা আলাদা, মুখস্থ বিদ্যা আলাদা। সেই জন্য অনেক গল্প কাহিনী লীলা উদাহরণ মুখস্থ রাখা যায়, কিন্তু ব্যক্তি জীবনে উপলব্ধিটাই হচ্ছে আসল। আর উপলব্ধি কি করে হবে, নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তিতায় লিখছেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়, অজ্ঞান অবিদ্যা পরাজয় হইল, মার্জন হয় ভজন। আমরা আমাদের আসল যে ভজন সেটা সত্যিকারে মার্জন হয়, মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৈষ্ণবের চরণ রেণু আরো গুণগান করেছেন, তীর্থ জল পবিত্র গুণে লিখি আছে পুরাণে সেসব ভক্তির প্রবঞ্চ, বৈষ্ণবের পাদদক সম নহে এই সব। বৈষ্ণবের পাদদক তীর্থ জলের থেকেও বলছে নাকি উন্নত। এই জন্য ভক্তি জগতের উন্নতির জন্য তিনটে খুব গুরুত্বপূর্ণ জিনিস দরকার, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তা ভুক্ত শেষ এই তিন সাধনের বল। আমরা যে সাধন ভজন করব তার শক্তি না হলে তো দুর্বল লোক কোনোদিন সাধন ভজন করতে পারে? জাগতিক কিছু খেলে শরীর সুস্থ হয়, কিন্তু পারমার্থিক এই তিনটে জিনিস খেলে পারমার্থিক শক্তিটা শক্তিশালী হয়, পারমার্থিক যে শরীর আছে আমাদের, তা সেই শক্তিটা আসে এই তিনটে জিনিস থেকে, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্তা অবশিষ্ট, এই তিন সাধনের বল। অনেক এই তিনটে জিনিস নিয়েই দু ঘন্টা কাটানো যায় বিভিন্ন উদাহরণ দিয়ে, কিন্তু সময় কম, আমরা একটু নিত্যানন্দ লীলাতে যাব, তাই না? আবার যখন আপনাদের সঙ্গে আবার ভগবান ব্যবস্থা করবেন, আপনাদের সঙ্গ লাভের সুযোগ যখন পাব, আবার কখনো কিছু আলোচনা হতে পারে। দেখি নিত্যানন্দ লীলা যাই। নিত্যানন্দ প্রভু, আমরা যেহেতু নীলাচল লীলা বেশি আলোচনা করছিলাম, নিত্যানন্দ প্রভু নীলাচলে আসলেন মহাপ্রভুর সঙ্গে, মহাপ্রভুর সঙ্গে নীলাচল ধামে মহাপ্রভুর সঙ্গেই থাকছিলেন। আর একদিন বিনা মেঘে বজ্রপাতের মতন মহাপ্রভু সবাইকে ডাকছেন, রাঘব পণ্ডিতকে ডাকছেন, তার প্রশংসা করছেন, রাঘব কত, চৈতন্য ভাগবত রাঘব কত ভালো ভক্ত, সে ভগবানের সেবার জন্য নিজের বাড়িতে নারকেল আছে, কিন্তু দূর থেকে ভালো নারকেল দেখে অনেক টাকা খরচা করেও দূর থেকে নারকেল আনাবে ভগবানের জন্য, এবং নারকেল আবার সুন্দর করে জলে ভিজিয়ে রাখবে, মানে তারপরে সেটা ঠান্ডা হবে, সেটা আবার ভেঙে সেটা যাতে ভগবানের সেবার উপযোগী হয় তার জন্য সে কি না করে। এভাবে রাঘবের গুণগান করছেন, রাঘব যাচ্ছে, মহাপ্রভু নিত্যানন্দকে ডাকলেন, নিত্যানন্দ আমি তো বাংলা থেকে চলে এসেছি, মহা সন্ন্যাসী হয়েছি মায়ের আদেশ পুরীতে থাকা, আর তুমিও যদি আমার সঙ্গে এখানেই থাকো তাহলে বাংলার উপকার কে করবে, তুমি যাও বাংলায় ফিরে যাও। নিত্যানন্দ প্রভুর খুব ইচ্ছা মহাপ্রভুর সঙ্গে পুরী ধামে আনন্দে কাটাবে, কিন্তু মহাপ্রভু চাইলেন না, মহাপ্রভু চাইলেন প্রচার করতে। দেখুন আমরা চাই সবসময় বসে বসে আমরা ধামে থাকি মন্দিরে থাকি, কিন্তু কখনো কখনো আমাদের উপর আদেশ আসে কি প্রচার করতে যান। অনেক সময় গুরু মহারাজকে অনেকে বলে গুরু মহারাজ আমি মায়াপুরে থাকবো, গুরু মহারাজ বলে মায়াপুরে থেকে কি করবে, এখানে তো খাবে আর থাকবে, বরঞ্চ তুমি যদি গ্রামে থাকো প্রচার করতে পারবে। তা অনেক সময় আচার্যরা প্রচারকে অনেক গুরুত্ব দেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গ সুখেই তো ছিলেন আনন্দে, তার থেকে আনন্দ আর কি হতে পারে, কিন্তু তবুও মহাপ্রভুর আদেশ পেয়ে তিনি প্রচারে বেরিয়ে পড়লেন। আমি কালকে মনে হয় কুর্ম বিপ্রের কথা বলছিলাম, উনার তো ইচ্ছা ছিল মহাপ্রভুর সঙ্গে চলে যাব, কিন্তু মহাপ্রভু না আদেশ করলেন প্রচার কর। এই জন্য অনেক সময় ভক্তি জগতে প্রচারের খুব গুরুত্ব আছে, কেউ যদি ভালো করে প্রচার করে মহাপ্রভু তাকে কৃপা করেন আর মহাপ্রভুর দর্শন তাড়াতাড়ি পেতে পারে। সেই জন্য নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু আদেশ করলেন, মহাপ্রভু আদেশ করলেন যাও প্রচার করো। নিত্যানন্দ প্রভুকে তার কিছু সঙ্গী দিয়ে দিলেন, পুরন্দর, গদাধর, আরো কয়েকজন, সবার নাম আমার মুখস্থ নেই, মনে নেই, আমি আর আসলে মেমোরি অনেক ডাউন হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি অনেক কিছু। তা কয়েকজন সঙ্গী দিয়ে দিলেন যারা নিত্যানন্দের গণ, নিত্যানন্দ প্রভু তাদেরকে নিয়ে এই পুরী ধাম থেকে বাংলার উদ্দেশ্যে রওনা দিলেন, আর রাস্তায় যেতে যেতে সবাইকে তাদের স্বরূপ দিয়ে দিলেন। স্বরূপ মানে কি, তারা আগের লীলাতে কে কি ছিল, যেমন গদাধর ছিলেন বৃন্দাবনের গোপী যিনি দই বিক্রি করতেন, আর যখনই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাকে স্বরূপ দিয়ে দিয়েছেন, গদাধর দাস সেই গোপী ভাবে দেখে বলছে দই নেবে গো দই নেবে গো, এইভাবে বলছে। পুরন্দর তিনি ছিলেন অঙ্গদ, আগের লীলায় রামের চন্দ্রের সময় অঙ্গদ ছিল, আর সে লাভ দিয়ে গাছে উঠছে হরিনাম করতে করতে লাভ দিচ্ছে, এরকম লম্প ঝম্প করছে। আর একজন ছিলেন গোপাল, সে গোপাল ছিল, সে ত্রিভঙ্গ হয়ে কোথাও দাঁড়িয়ে থাকছে, এরকম তাদের স্বরূপ দিয়ে দিয়েছে নিত্যানন্দ প্রভু। আর সেইভাবে সবাই কীর্তন করতে করতে সেইভাবে বিবাহিত হয়ে পুরী ধাম থেকে রওনা দিয়েছেন। রওনা দিয়ে যেতে 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 অনেক দূর চলে গেছেন, তারপরে নিত্যানন্দ প্রভু এক জায়গায় জিজ্ঞাসা করছেন আমি রাঘব ভবনে যাব, উত্তর চব্বিশ পরগনায় পানিহাটি রাঘব ভবনে যাব, কোন দিকে? তখন লোকেরা বলছে গোসাই আপনি তো অনেক ছেড়ে অনেক এগোই চলে এসছেন। আসলে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন যে নিত্যানন্দ প্রভু প্রেমে পাগল, আমি আগে বলেছি যেরকম মাতাল, মাতালের দেখবি দেখুন জ্ঞান থাকে না, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। বৃন্দাবন দাস ঠাকুর আরও এক জায়গায় নিত্যানন্দ প্রভুর এই কথা বলেছে, যেদিন যে সময় জগাই মাধাই উদ্ধার হয়ে গেছেন
জগাই মাধাই দুইজনে খুব কান্না করেন ঘরে এসে, নিত্যানন্দ আফসোস করেন যে নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছি। বিশেষ করে মাধাই খুব উচ্চস্বরে কান্না করেন। আর সেখানে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, নিত্যানন্দ প্রভু একদিন ভাবে বিভোর হয়ে প্রেমে পাগল, দিক বেদিক জ্ঞান নেই, ঘুরতে ঘুরতে এদিক যাবে কি ওদিক যাবে, ঘুরতে ঘুরতে সেই জগাই মাধাই যেখানে তারা ছিল সেখানে গিয়েছেন। আর জগাই মাধাই দুইজন দেখতে পেয়ে দৌড়ে এসে নিত্যানন্দ প্রভুর চরণ ধরেছে। বিশেষ করে মাধাই খুব চরণ ধরে খুব কান্না করছে, প্রভু আমি আপনার পাদপদ্মে মহা অপরাধ করেছি, মহাপ্রভুর অভিন্ন কলেবর আর সেই দিব্য শরীরে আমি আঘাত করেছি, আমার থেকে অপরাধী এই জগতে আর কে হতে পারে, প্রভু ক্ষমা করুন। আর আপনার চরণে অপরাধ করেছে, আপনি তো মায়ের মতন, মা যেমন পুত্রকে দুধ পান করায় আর পুত্র সেই বুকে থেকে মায়ের বুকে লাথি মারে, তবুও মা কখনো সেই পুত্রকে কোল থেকে নামিয়ে রাখে না। ঠিক সেরকম আপনি তো মায়ের মতন আমাকে আপনি ক্ষমা করেছেন বটে, কিন্তু নবদ্বীপে আমি অনেকের চরণে অপরাধ করেছি, তাদের কাছ থেকে আমি কি করে উদ্ধার পাব, হে প্রভু আমি আপনি বলুন। তখন নিত্যানন্দ প্রভু বললেন, হে মাধাই হে জগাই, তোমরা এই নবদ্বীপে একটা ঘাট করো, এই ঘাট ঘাটে নবদ্বীপের ভক্তরা আসবে আর এই ঘাট পরিষ্কার করবে, তাহলে নবদ্বীপবাসীদের সেবা করা হয়ে যাবে আর এতে থেকে তোমরা উদ্ধার পেয়ে যাবে, আর নিরন্তর হরিনাম করো। এভাবে কর নিত্যানন্দ প্রভু প্রেমে পাগল ভাবে বিবাহিত হয়ে পানিহাটি কোথায় তা ছেড়ে অনেক দূরে চলে গেছেন। ভক্তরা বাইরের লোকদের জিজ্ঞাসা করছেন, রাঘব ভবন কোথায়, বলছে আপনি তো গোসাই অনেক ছেড়ে চলে এসছেন, অনেক ছেড়ে চলে এসছেন। তখন উনি আবার ব্যাক করলেন, সেই রাস্তা জিজ্ঞাসা করে সেই রাস্তা অনুসারে আবার ব্যাক করে আসলেন। ব্যাক করে এসে এসে আসলে উনি তো আর ওই চিন্তাতে থাকে না, তিনি সব সময় কৃষ্ণভাবে বিভাবিত, মহাপ্রভু চিন্তাতে পাগল। তিনি তখন আস্তে আস্তে এগোয় এগোয় এদিকে চলে এসছেন, আবার একজনকে জিজ্ঞাসা করছেন, বলছে আপনি তো ডান দিকে ফেলে চলে এসছেন অলরেডি, মানে এদিকে যাচ্ছে ওদিক হয়ে যাচ্ছে ওদিক হয়ে যাচ্ছে, মানে মাতালকে মাতালের চলাফেরা দেখেছেন, কোনো রাস্তা ঠিক থাকে না, কোনো দিকের ঠিক থাকে না। নিত্যানন্দ প্রভু হচ্ছে কৃষ্ণ প্রেমে মাতাল। আলটিমেটলি তিনি রাঘব ভবনে পৌঁছে গেলেন। যখন নিত্যানন্দ প্রভু রাঘব ভবনে এসেছেন, রাঘব নিত্যানন্দ প্রভুকে দেখে খুব যত্ন অভ্যর্থনা করেছেন, নিত্যানন্দ প্রভু ইঙ্গিত করেছেন, রাঘব কি করেছেন নিত্যানন্দ প্রভুর অভিষেক শুরু করলেন, অনেক ঘোড়া জল এনে এনে নিত্যানন্দ প্রভুকে স্নান করালেন, তারপরে নিত্যানন্দ প্রভুকে সুন্দর বস্ত্র পরালেন, তারপরে নিত্যানন্দ প্রভু রাঘবকে ডেকে বলছেন, তুমি তো আমার অভিষেক করালে, আমার সুন্দর বস্ত্র পরালে, তা আমি তো কদম্ব ফুল ভালোবাসি, আমাকে একটা কদম্ব ফুলের মালা এনে দাও, আমি কদম্ব ফুলের মালা পরব। রাঘব নিত্যানন্দ প্রভুকে আস্তে আস্তে বলছে, প্রভু আপনি কদম্ব ফুল চাইছেন, এখন তো কদম্ব ফুলের সিজন নয়, আমি কোথায় কদম্ব ফুল পাব, আসলে কদম্ব ফুল এই বর্ষাকালে বেশি হয়, তা নিত্যানন্দ প্রভু যে সময় গিয়েছিলেন সেই সময় কদম্ব ফুলের সিজন ছিল না। তা নিত্যানন্দ প্রভু বললেন, নিত্যানন্দ প্রভুকে রাঘব বলছেন যে প্রভু এখন তো কদম্ব ফুলের সিজন নয়, আমি কোথায় কদম্ব ফুল পাব। নিত্যানন্দ প্রভু বলেন, আরে তুমি বাগানে যাও তো, বাগানে যে দেখো কদম্ব ফুল পাও কি না। নিত্যানন্দ প্রভুর কথা অনুসারে রাঘব যখন বাগানে গিয়েছে দেখছে সব লেবু গাছে সব কদম্ব ফুল ফুটে উঠে আছে, আর সেখান থেকে কদম্ব ফুল তুলে সুন্দর মালা গেঁথে নিত্যানন্দ প্রভুকে দিয়েছেন। তারপরে কীর্তন শুরু হলো, আর কীর্তন শুরু হলো কি, তখন সবাই একটা ফুলের গন্ধ পাচ্ছে। কি ফুলের গন্ধ? সেই ফুলের নাম হচ্ছে দমনক ফুল। এই জগন্নাথের খুব প্রিয় সেই ফুল, আর সেই ফুল মহাপ্রভু গলায় পড়েন। মহাপ্রভু এই পুরীতে ছিলেন, নিত্যানন্দ প্রভু রাঘব ভবনে বাংলায় গিয়েছেন, মহাপ্রভু পুরীতে আছেন। কিন্তু মহাপ্রভুকে, মহাপ্রভু আসলে চার জায়গায় সব সময় থাকতেন। নিত্যানন্দের কীর্তন নর্তনে, রাঘব ভবনে, শ্রীবাস অঙ্গনে, শচীমাতার রন্ধনে। শচীমাতা যখনই রান্না করতেন, মহাপ্রভু যেখানে থাকতেন চলে আসতেন। একদিন বলছেন, সব ভক্তরা যখন ফিরে আসছেন, তখন মহাপ্রভু বলছেন, আমি প্রত্যেক দিন মায়ের কাছে যাই, মা সুন্দর সুন্দর করে বলে আমি আমার নিমাইয়ের জন্য রান্না করব, আর আমার জন্য মা খুব প্রেম প্রীতি দিয়ে রান্না করে, রান্না করে কান্না করে, হায় নিমাই নেই কি খাবে, আর সঙ্গে সঙ্গে আমি যাই। মহাপ্রভু ভক্তদের বলছে, আমি সঙ্গে সঙ্গে যখন আমার মা রান্না করে নিমাই নিমাই বলে কান্না করে, যে নিমাই থাকলে খেত, নিমাই চলে গেছে, আর সেই মুহূর্তে আমি চলে যাই, আর আমার মায়ের হাতে আমি খাই, খেয়ে আমি চলে আসি, আর মা ভাবে থাকে, একটু পরে ভাবে এই থালা খালি হলো কেন, কি আমি মনে হয় হাড়ি থেকে মনে হয় থালায় অন্ন কি আনিনি বা রান্না করিনি, এই রকম ভাবে মায়ের জ্ঞান হয়। মা বুঝতে পারে না যে আমি যে খেয়ে আসছি, আসলে মা দেখে থালা খালি, মায়ের সামনে বসে খাই, কিন্তু মা আসলে, এ হচ্ছে ভগবানের স্পেশাল ভাব, যোগমায়ার প্রভাবে এইভাবে করে রাখে। এ শচীমাতা মনে করে নিমাই এসেছে কিনা ওটা আর মাথায় থাকে না। মহাপ্রভু বলছেন, আমি মায়ের রান্না সব সময় খাই, যখনই রান্না করে তখনই আমি। তাই ভগবানকে আমরা দেই বটে, শচীমাতা যেমন ক্রন্দন করে ভগবানকে ডাকেন আসুন খান, মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন যেমন কান্না করে করে বলছে, আমি কিছুই জানি না, বাবার হাতে তুমি খাও, আমার হাতে কি খাবে না। আর গোপীনাথ, হ্যাঁ গোপাল এসে লাড্ডু খেতে শুরু করে, গোরাচাঁদ গোবিন্দ ঘোষের পুত্র গোরাচাঁদ সেও খেয়েছে গোবিন্দ ঘোষের। এভাবে দেখা যায় প্রেম দিয়ে ডাকলে, সরলভাবে ডাকলে ভগবান আসেন, কেন আসবেন না। তাই মহাপ্রভু চারটে জায়গায় সব সময় থাকতেন, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, শ্রীবাস অঙ্গনে, শচীমাতার রন্ধনে। এখানে নিত্যানন্দ কীর্তন শুরু করেছেন, আর মহাপ্রভু তো পুরীধামে আর থাকতে পারেন না, যেহেতু নিত্যানন্দ কীর্তন করছেন, আর কোথায় করছে, রাঘব ভবনে ছুটে চলে এসছেন, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একটা গন্ধ সবাই পাচ্ছে। কি গন্ধ? সবাই বলছেন যে একটা দমনক ফুলের গন্ধ পাচ্ছি, এই গন্ধটা কোথা থেকে আসছে। নিত্যানন্দ প্রভু বললেন, মহাপ্রভু দমনক ফুলের মালা পরেছেন, আর মহাপ্রভু এখানে এসেছেন, আর সেই জন্য ভক্তরা তোমরা সেই গন্ধ পাচ্ছ। এভাবে নিত্যানন্দ কীর্তন শুরু করলেন, আর উদ্দণ্ড নৃত্য কীর্তন রাঘব ভবনে, খাওয়া দাওয়া সব বন্ধ। আমরা তো একটু পরে আমরা টাইম দেখবো, 9টা বাজলো, কিন্তু সেখানে কি হয়েছিল জানেন, শুনুন অদ্ভুত ব্যাপার। সেখানে 9টা বাজলেও যায়নি কেউ ঘরে, সন্ধ্যা হলে গেলেও কেউ ঘরে ফিরে যায়নি, যারা নিত্যানন্দের কীর্তন দেখতে এসেছে। সারা দিন ঘরে ফিরে যায়নি, রান্না করার জন্যও যায়নি মায়েরা, সারা সপ্তাহ সপ্তাহ পরেও ফিরে যায়নি, এক মাস হয়ে গেছে তাও ফিরে যায়নি। 3 মাস ধরে কন্টিনিউ নিত্যানন্দের কীর্তনে ছিলেন, খাওয়া দাওয়া কাজকর্ম বন্ধ। চৈতন্য ভাগবতে আছে, আমি বলছি না। নিত্যানন্দ প্রভুর কেমন কীর্তন হয়েছিল রাঘব ভবনে, নাম অর্থ প্রচারের প্রথম কীর্তন শুরু করেন এই রাঘব ভবনে এসে, উদ্দণ্ড নিত্য কীর্তন, নন স্টপ কীর্তন। আর সেখানে বর্ণনা করা আছে খুব সুন্দর, নিত্যানন্দ প্রভু প্রেম নেত্রে, প্রেম নেত্রে কারো প্রতি প্রেমপূর্ণভাবে কারো প্রতি দৃষ্টি করছেন, সঙ্গে সঙ্গে সে কৃষ্ণ প্রেমে ঢলে পড়ছে। হরি বল, নিত্যানন্দ প্রভুর স্পেশাল কৃপা। রাঘব ভবনে তিনি কীর্তন করতে করতে যার দিকে তাকাচ্ছেন সেই কৃষ্ণ প্রেমে ঢলে পড়ছে। কিন্তু কেউ যদি ঘুমিয়ে থাকছে তার কি হচ্ছে? হরে কৃষ্ণ, জাগুন জাগুন, হরে কৃষ্ণ। তাই নিত্যানন্দ প্রভু প্রেম নেত্রে যার দিকে তাকাচ্ছেন তারই কৃষ্ণ প্রেম হয়ে যাচ্ছে। আর নিত্য এমন হলো, নিত্য কীর্তন করছেন ভক্তরা, তারা নিত্য করতে করতে গাছের উপরে উঠে কীর্তন করছেন, গাছের উপরে নাচতে শুরু করে, গাছের উপরে না ডালের উপরে নাচছেন, ডালের উপরে নয় পাতার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ নৃত্য করছেন। হরি বল, কেউ নিচে পড়ে যাচ্ছে না। এ হচ্ছে স্পেশাল সিদ্ধি, যারা কৃষ্ণ ভক্ত সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার, যে হরিনাম করে তার সমস্ত সিদ্ধি তার করতলে। কিন্তু ভক্তরা ওইসব সিদ্ধিতে তোয়াক্কা করে না। নিত্যানন্দ প্রভু তিন মাস রাঘব ভবনে কীর্তন করলেন, আশেপাশের লোকেরা সবাই কৃষ্ণ প্রেম পেলেন। তারপরে নিত্যানন্দ প্রভু ওখান থেকে চলে গেলেন শান্তিপুরে, শান্তিপুর থেকে শচী মাতার বাড়িতে গেলেন। তার আগে অবশ্য গদাধর, ওনার শ্রীপাঠ হচ্ছে আড়িয়াদহ নাকি, ঠিক রাঘব ভবন থেকে কলকাতার দিকে গঙ্গার পাড়ে, সেখানে ওনার শ্রীপাঠ আছে গদাধরের। সেখানে নিত্যানন্দ প্রভু গেলেন, গোপাল ভাবে অনেক নিত্য কীর্তন করলেন, গোপালকে বুকে রাখলেন, অনেক লীলা আছে। তারপরে নিত্যানন্দ প্রভু নবদ্বীপে আসলেন, শচী মাতার সঙ্গে দেখা করলেন। নিত্যানন্দ প্রভুর ইচ্ছা হল যে আমি অলংকার পরব, অলংকার পরব। আমরা যদি অলংকার পড়তে চাই সেনকো জুয়েলারি অর্ডার দিতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু নিত্যানন্দ প্রভুর সেই রকম দরকার হলো না, তিনি যখনই চাইলেন যে আমি অলংকার পরব, সঙ্গে সে টুপ করতে করতে মণি মুক্তা সোনা অলংকার সব ওনার গায়ে এসে রেডি হয়ে গেল। নিত্যানন্দ প্রভুর স্পেশাল কৃপা। আর এত সুন্দর মণি মাণিক্য, কি বলে প্রবাল, হ্যাঁ কত রকম দামি সব মণি মুক্তা সব অঙ্গে ভূষণ করেছেন। কেউ বলছেন এই এই অলংকার হচ্ছে তার কৃষ্ণ প্রেমের অলংকার, এ হচ্ছে বাহ্যিক লোককে দেখাচ্ছেন অলংকার, কিন্তু এসব হচ্ছে তার কৃষ্ণ প্রেমের অলংকার। কৃষ্ণ প্রেমের অলংকার, আর সেই অলংকারে নিত্যানন্দ প্রভু ভূষিত। বাচ্চাদের নিয়ে নিচেই থাকতে পারেন, নিচে শোনা যাবে, আর অন্যদের নিয়ে নিচে যান, নিচে ওদেরও সুবিধা হবে খেলাধুলা করতে, আর আপনি শুনতে বক্স আসছে শোনা যাবে, কোনো অসুবিধা। তা নিত্যানন্দ প্রভু অলংকার পড়তে ইচ্ছে করলেন, সঙ্গে সঙ্গে অলংকার এসে হাজির হয়ে গেল, আর উনি প্রচার করতলেন এই রকম অলংকার পরে। আমরা একটা গাড়ি করে যাই, তাই লোকের মাতাজি বাংলা বুঝতে পারেন না, তা আমরা যদি একটু গাড়ি করে যাই তাই লোকেরা চিৎকার শুরু করে সাধু, আর যদি সোনা দানা পরে প্রচারে যেতাম তাহলে কি হতো? বাবা, কিন্তু নিত্যানন্দ প্রভু যখন প্রচারে গিয়েছেন, সোনা দানা পরে প্রচারে গিয়েছেন, আর প্রচারে বিভিন্ন গঙ্গার দুপাড়ে বিভিন্ন জায়গায় উনি প্রচার করেছেন, একদিন কি হয়েছে, এক কিছু চোরের এক গ্রুপ, চোরের গ্রুপ তারা এসেছে, তারা ভেবেছে আসলে চোর না, ডাকাত, ডাকাত দল, তারা নবদ্বীপের ডাকাত দল, সে ভেবেছে নিত্যানন্দ প্রভুকে দেখেছে আর ভেবেছে এই নিত্যানন্দকে যদি ডাকাতি করা যাবে, এনার কাছে সব নেওয়া যাবে, তাহলে কি হবে, আর সারা জীবনে হয়তো আর ডাকাতি করতে হবে না, এত মূল্যবান জিনিস তার কাছে আছে, যদি ডাকাত করা যায় তাহলে আর কিছু জীবনে লাগবে না। তাই ওরা গিয়েছে নিত্যানন্দ প্রভু যে বাড়িতে ছিলেন, সন্ধ্যা হতে হতে সেখানে কাছাকাছি গিয়েছে, যে জঙ্গলে সবাই আছে একজনকে পাঠিয়েছে, যাও নিত্যানন্দ প্রভু কি করছে দেখে আসো, তারপরে আমরা যখন একাকি থাকবে সবাই যে তাকে ধরে ডাকাতি করব। একজন গিয়েছে দেখতে, দেখছে নিত্যানন্দ প্রভু ভক্তদের সঙ্গে কথা বলছেন অথবা প্রবচন দিচ্ছেন, ডাকাত এসে ডাকাতের সর্দারকে বলেছেন নিত্যানন্দ প্রভু তিনি এমনি ভক্তদের সঙ্গে কথা বলছেন, তারপর হয়তো প্রসাদ পাবেন, হ্যাঁ ঠিক, তারপর হয়তো শয়ন করবেন একটা আলাদা ঘরে, তখন সেই ঘরে আমরা আক্রমণ করব, সব নিয়ে নেব, ঠিক আছে আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করে আছে আর নিজেরা মন কলা খাচ্ছে, আমি এইটা নেব, ও বলছে আমি এইটা নেব, ও বলছে আমি এইটা নেব, ভাগ যোগ মনে মনে করছে, এই কথা বলতে বলতে ওদের ঘুম এসে গেছে, আর ঘুম এসে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে সারা রাত আর জাগনো নেই, ভোর হয়েছে পাখিগুলি ডেকে উঠেছে, তখন ওরা উঠে দেখছে আরে আমরা তো ঘুমিয়ে গেছিলাম, আরে তাড়াতাড়ি পালা পালা, নতুবা ধরে ফেলবে লোকেরা এসে, তাড়াতাড়ি সব অস্ত্র টস্ত্র এদিক ওদিক ফেলে দিয়ে ওরা দৌড়িয়ে পালিয়ে এসছে। তখন এ বলছে তুই কেন ঘুমালি, তুই কেন ঘুমালি, এই তুই আগে ঘুমালি, এই তুই আগে, এই সব বলছে, আসলে তা কথা নয়, আসলে আমরা মা চণ্ডীর পুজো না করে ডাকাতি করতে গিয়েছি, আজকে ভালো করে মা চণ্ডীর পুজো করব, তারপরে ডাকাতি করব, আর আগের দিন নাই আমরা ঘুমিয়ে গেছি, আজকে তো আর ঘুমাবো না, পুরো জেগে থাকবো, মা চণ্ডীর পুজো করেছে, পুজো করে তারপরে যখন গিয়েছে সেদিনও বলছে আমরা থাকি, দেখো তোমরা দেখে আসো নিত্যানন্দ প্রভু কি করছে, আজকে ঘুমাবো না। তখন ওই দিন গিয়েছে দেখতে, দেখতে যে দেখছে কি বিরাট বিরাট সব সৈনিক, শক্তিশালী সব লোক, যারা পাঁচজন ডাকাতকে এক হাত দিয়ে ফেলে দিতে পারে, এত শক্তিশালী সব, এক একজন সিকিউরিটি গার্ড, আটজন দশজন সিকিউরিটি গার্ড সব বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করছে আর সবার হাতে খুব অস্ত্র শস্ত্র, ডাকাতের লোক মনে করেছে বাবা এ আবার কি তা থেকে আসলো, আজকে আর হবে না, আজকে কেন হবে না, মনে হচ্ছে কোন রাজা রাজরা কেউ এসছে হয়তো নিত্যানন্দ প্রভুকে দেখা করতে, আর তাদের সব সিকিউরিটি গার্ড চারিদিকে ঘুরছে, আজকে আজকে আর হবে না মনে এটা ভেবেছে। এটা ভেবে তারা পালিয়ে গেছে, আজকে আর হবে না। পরের দিন আবার এসেছে, আজকে আমাদের অবশ্যই একদিন নাই রাজা রাজরা আসতে পারে, একদিন নাই ভুল করে ঘুমিয়ে যেতে পারি, আজকে তো অসুবিধা নেই, আজকে ঠিক আমরা ডাকাতি করবই করব, এই মনে করে তারা যখন এসেছে এসে কি করেছে, যখন যাচ্ছে যে বাড়িতে নিত্যানন্দ প্রভু ছিলেন সেই বাড়ির দিকে যাচ্ছে, যাওয়ার সময় হঠাৎ এমন এক ঝড় এসেছে, ধুলো বালি সব চোখের ভিতরে লেগেছে, আর সবার অন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছে না, হাঁটতে চলছে, যেই এক গর্তের ভিতরে পড়েছে, গর্তের ভিতরে কাটা ছিল, জোক ছিল, পোকা মাকড় ছিল, তার ভিতরে পড়েছে, আর এদিকে আবার ঠান্ডাও বাতাস দিচ্ছে, ঠান্ডাতে কাঁপছে, ধুলোবালি চোখে একদম কিছু দেখতে পাচ্ছে না, কাটা ফুটছে, জোকে খাচ্ছে, পোকা মাকড়ে কামড়াচ্ছে, বড় বড় মশায় কামড়াচ্ছে, সারা রাত খালি ছটফট করছে, দেখতেও পাচ্ছে না যে পালাবে, তাও নয়, সারা রাত কষ্ট পেয়েছে, পেয়ে ভোরের দিকে একটু চিন্তা হয়েছে যে হায় রে হায়, আমরা প্রথম দিন ঘুমিয়ে গেলাম, দ্বিতীয় দিন এত বড় বড় সিকিউরিটি দেখতে পেলাম, এ দেখেও আমাদের জ্ঞান হচ্ছে না আসলে নিত্যানন্দ বাবু, আর আজকে আমাদের যা দশা, কোথাও কিছু নেই, বাতাস টাতাস কিছু নেই, হঠাৎ আমাদের কাছে ঝড় আসলো, চোখ টোক সব বন্ধ হয়ে গেল, কাটার ভিতরে পড়ে আছি, আমাদের উদ্ধারের কিছু উপায় নেই, আরে মনে মনে নিত্যানন্দের চরণ স্মরণ কর, নিত্যানন্দের চরণ স্মরণ কর। তখন সবাই চোখ তো অন্ধ দেখতে পাচ্ছে না, সেই মনে মনে নিত্যানন্দের চরণ স্মরণ করে তার চরণে আশ্রয় গ্রহণ করে বলছে, হে প্রভু নিত্যানন্দ, আমরা আমরা বড় অপরাধী পাপী, আপনি ক্ষমা করুন, আপনি তো কৃপালু, আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। যখন এরকম বলেছে হঠাৎ চোখ খুলে গেছে, ঝড় থেমে গেছে, সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে বলছে, আরে চল তাড়াতাড়ি আমরা গঙ্গায় স্নান করি, তারপরে এখন পার্সোনালি তার কাছে যেতে হবে। আর তারা দৌড়ে যে গঙ্গায় স্নান করেছে, গঙ্গায় স্নান করে নিত্যানন্দ প্রভু চরণ আশ্রয় গ্রহণ করেছে, নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। সেজন্য নিতাই পাদ পদ্ম আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। নিত্যানন্দ প্রভুর অনেক লীলা আছে, তিনি বঙ্গদেশে যখন লীলা বিলাস করছিলেন, একজন মহাপ্রভুর সহপাঠী তিনি পুরীতে এসছেন, তার মহাপ্রভুর প্রতি খুব ভক্তি, কিন্তু নিত্যানন্দের প্রতি ভক্তি নেই, কারণ যে মহাপ্রভুকে বলবে বলবে সুযোগ পাচ্ছে না, একদিন ফাঁকা পেয়েছে, মহাপ্রভুকে ফাঁকা পেয়ে তাকে বলছেন, প্রভু আপনার প্রতি ভক্তি আছে, কিন্তু নিত্যানন্দকে ভক্তি করতে পারি না, কেন, আমি জানি সন্ন্যাসী সে ত্যাগী হবে, আর সন্ন্যাসী হয়ে যত অলংকার সে পরে থাকে, আবার সে তাম্বুল খায়, মুখে খালি সবসময় তাম্বুল খায়, আর মাটিতে শয়ন করা উচিত, সে কাঁসা বস্ত্র পরিধান করে আর কি, কাঁসা বস্ত্রতে খায় কি, এরকম সব তার যে ঐশ্বর্যের কথা বললেন, যে এই সব কি করে একজন সন্ন্যাসী হয়ে। তখন মহাপ্রভু বললেন, আসলে তুমি বুঝতে পারোনি, নিত্যানন্দ প্রভু হচ্ছে আমার অভিন্ন কলেবর, তিনি এ হচ্ছে ওনার বাহ্যিক রূপ, কিন্তু ভিতরে উনি কৃষ্ণ প্রেমে বিভোর, কেউ যদি আমাকে মানে নিত্যানন্দকে মানে না, সে কোনোদিন আমাকে পাবে না, নিত্যানন্দে হচ্ছে আমার অভিন্ন কলেবর। ঠিক এইরকম একদিন মহাপ্রভু পরীক্ষা করার জন্য শ্রীবাস ঠাকুরের বাড়িতে নিত্যানন্দ প্রভু আসছে, শ্রীবাস ঠাকুরকে বলছে, শ্রীবাস তুমি কাকে রেখেছো, যার জাতকুলের ঠিক নেই, কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কোথায় জাতকুলের ঠিক নেই, তুমি এইরকম একজন অজ্ঞাত কুলশীল পরিচয়বিহীন একজনকে তোমার ঘরে রেখেছো। শ্রীবাস ঠাকুর বলছেন, প্রভু নিত্যানন্দ প্রভুর হচ্ছে আপনার অভিন্ন কলেবর, যে নিত্যানন্দের ভক্ত সে হচ্ছে আপনার ভক্ত, এ আমি ভালো করে জানি, আপনি আমাকে বিমোহিত। বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক নিত্যানন্দ প্রভুকে তুমি চিনতে পেরেছ। তা নিত্যানন্দ তত্ত্বটাই খুব আসলে গুরু তত্ত্ব, গুরুর কৃপায় কৃষ্ণকে পাওয়া যায় আর কৃষ্ণের কৃপায় গুরু পাওয়া যায়। তা নিত্যানন্দকে হচ্ছে আদি গুরু, আর নিতাইয়ের কৃপা দরকার আগে। কবে নিত্যানন্দ মোরে করি দয়া, ছাড়াইবে মোরে বিষয়ের মায়া। কবে নিত্যানন্দ আমার প্রতি কৃপা করবেন, তিনি কি করবেন আমাকে বিষয় থেকে ছাড়াবে। আমি নিজে ছাড়তে পারবো না, আমার ক্ষমতা নেই, কেউ যদি আমাকে ছাড়িয়ে দেয় সুবিধা হবে। নিত্যানন্দ যিনি হচ্ছে বলরাম, বল যার ভিতরে অনেক শক্তি আছে, তার ভিতরে এত বল, যেহেতু বলবান বলরাম বল সব আছে, আর সে এই দুস্তর মায়াকে অতিক্রম করার ক্ষমতা সে মানুষকে দিতে পারে। কবে নিত্যানন্দ মোরে করি দয়া, ছাড়াইবে মোরে বিষয়ের মায়া, দিয়া মোরে নিজ চরণের ছায়া, নামের হাটেতে দিবে অধিকার। নিত্যানন্দের কৃপা হলে নামের হাটে অধিকার পাব। তখন আমি কি করব, কিনিব লুটিব হরি নাম রস, নাম রসে মাতি হইব বিবশ, রসের রসিক চরণ পরশ করিয়া মজিব রসে অনিবার। কবে হবে বলো? সেদিন নিতাইয়ের কৃপা দরকার। তাই আমাদের যত মন্দির ইস্কনে প্রায় সব জায়গায় বিগ্রহ হচ্ছে গৌর নিতাই, কারণ নিত্যানন্দ হচ্ছে প্রচার মুঠ, বহুপাদের মুড হচ্ছে প্রচার মুঠ, ইস্কনের মুড হচ্ছে প্রচার মুঠ। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনি আলহ ভজ গৌর হই। আমি তোমার বাড়িতে কেনা গোলাম হয়ে থাকব, তুমি যদি গৌরাঙ্গের নাম কর। তাই সেই জন্য মা নিত্যানন্দ প্রভু তিনি সবার দ্বারে দ্বারে ভিক্ষা করছেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, সবার দ্বারে দ্বারে ভিক্ষা। যদি নরেন্দ্র মোদী আপনার বাড়িতে এসে কিছু ভিক্ষা চায়, আপনি কি দেবেন না? হ্যাঁ দেবেন। নরেন্দ্র মোদী কি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার এক ফনার উপরে ধারণ করে আছেন, অনন্ত শেষ, এই অনন্ত শেষ যার অংশ সেই স্বয়ং বলরাম, তিনি এসেছেন নিত্যানন্দ রূপে, আর এসে বাড়িতে বাড়িতে এসে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেচে গৌর নিতাই। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ঘরে ঘরে। তাই আমাদের গৌর নিতাইয়ের শিক্ষা গ্রহণ করা দরকার, তাদের লীলা শ্রবণ কীর্তন ধ্যান পঠন করা দরকার। কবিরাজ গোস্বাই বলছেন, শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম, গিয়তম গিয়তম মুদা, চিন্তিতম চিন্তিতম ভক্তা, চৈতন্য চরিতামিত। শ্রবণ করুন শ্রবণ করুন, কীর্তন করুন কীর্তন করুন, চিন্তা করুন চিন্তা করুন, চৈতন্য চরিতামিত। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভিল চায়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম নেবে তার তাড়াতাড়ি প্রেম হবে। কৃষ্ণ নাম নিলে দেরিতে প্রেম হতে পারে, কিন্তু গৌরের নাম নিলে অপরাধের বিচার নেই, ও নামে অপরাধ তো নাই রে। অপরাধের বিচার তো নাই রে। সেই জন্য গৌরের চরণে আশ্রয় নিতে হবে। গৌর প্রেম রসামৃতে সে তরঙ্গে জেবা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। কে রাধা মাধবের অন্তরঙ্গ? গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে জেবা ডোবে, যে গৌর প্রেমের রসার নবে ডোকবে সে রাধা মাধবের খুব অন্তরঙ্গ হবে। রাধা মাধবের অন্তরঙ্গ হতে গেলে অনেকেই মহারাজরা আমাদের গুরু মহারাজ সম্পর্কে এটাই বলেন যে উনি হচ্ছেন গৌরের খুব নিকট, সেই জন্য রাধা মাধবের প্রিয় গৌর। সেখানে এই রেফারেন্সটা দেন নরোত্তম দাস ঠাকুরের, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধবের খুব প্রিয়। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ। হরে কৃষ্ণ সারথি প্রভু।